সাধারণত দেখা যায় যে অন্তত স্যান বার্নার্ডিনো, অরল্যান্ডো, ফ্লোরিডার সর্বসম্প্রতি ইস্তাম্বুলেও আমরা দেখেছি সন্ত্রাসীরা মানুষজনকে নিশানা করে হত্যাযজ্ঞ চালিয়ে নিজেরাও মরে ঘটনার অবসান ঘটিয়েছে। কোনো অবরোধ, জিম্মি আটক অথবা জিম্মি আটকে সাধারণত যে দাবি দাওয়া সংশ্লিষ্ট থাকে তার কিছুই আমরা দেখিনি বা শুনিনি। কিন্তু গুলশান ক্যাফের ঘটনায় আমরা অবরোধ পরিস্থিতি, জিম্মি আটক হতে শুনেছি এবং এক পর্যায়ে র‍্যাব কর্মকর্তাদের বলতেও শুনেছি তাঁরা আলোচনা করবেন বা করছেন নিষ্পত্তির লক্ষ্যে শান্তিপূর্ণভাবে। কিন্তু আলোচনা কাদের সঙ্গে, কি বিষয়ে, দাবি দাওয়া কী ছিল, তখনও এ সম্পর্কে আমরা কিছু শুনিনি, এখনও এ সম্পর্কে কিছু শোনা যাচ্ছে না। আলোকপাত করবেন?
হ্যাঁ, আমিও শুনেছি, কারণ তখন লাইভ টেলিকাস্ট কিছুক্ষণ হচ্ছিল, তখন একটা বলা হলো। কিন্তু প্রশ্নটা হলো কার সঙ্গে কি আলোচনা করার কথা। আমার যেটা মনে হয় যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে সেটা আমাদের মতো কিছু সংখ্যক লোকের অ্যাপ্রিহেনশন থাকলেও ল এনফোর্সিং এজেন্সি আমার মনে হয় না টোটালি দেবেন বাই সারপ্রাইজ, দে ডিডন্ট নো হোয়াট টু ডু। এবং এরা যে ওখানে যে ফরেনাররা আছে এবং তাদের যে টার্গেট ফরেনাররা, এগুলো যদি কন্টিনিউয়াস স্টাডি করা যায় তাহলে বোঝা যেত। তো যাই হোক, এখানে কি আলোচনা করেছে আমি জানি না, তবে আমার যেটা মনে হয় যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি ওই সময়কার তারা তাদের হাতে প্লে করেছে যে কারণে, কারণটা কেন আমি বলছি, যে তারা অনেক সময় পেয়েছে এই তাদের কর্মকাণ্ডটা শেষ করে ওই যারা জিম্মি করেছিল তাদেরই হাই পাওয়ার টেলিফোন দিয়ে, হাইটেক টেলিফোন দিয়ে তারা ছবি উঠিয়েছে, পাঠিয়েছে ফেসবুকে, টুইটারে পাঠিয়েছে, সব কিছু করার পর্যাপ্ত সময় তারা পেয়েছিল। তাদের যে দৃষ্টিভঙ্গি বা তারা যেভাবে ওখানে অপারেশনটা করেছিল তাতে কেউই কিন্তু ধরা পড়ার, পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেউ আসেনি। তারা জানতো যে আলটিমেটলি তাদের পরিণতিটা কি হবে এবং সেই পরিণতি জেনেই কিন্তু তারা এই কাজটা করেছে। এবং এই সময়টুকু পাওয়ার জন্য যে ড্যামেজটা তারা করতে পেরেছে সেটা আদৌ করতে পারতো কিনা যদি সময় না পেত সেটা নিয়ে অত বিতর্ক থাকতেই পারে।
অর্থাৎ কিনা বোঝা যাচ্ছে যে ইস্তাম্বুলের ঘটনার সঙ্গে, ফ্লোরিডার অরল্যান্ডোর ঘটনার সঙ্গে, যেখানে কিনা বলা হয়েছে যে আইএস ইন্সপায়ার্ড ছিল, এখানেও সেরকম হতে পারে বলে অনেকে মনে করছেন। অথচ আমরা শুনেছি পুলিশ কর্মকর্তাকে এ কথা বলতে যে এদের সম্পর্কে তারা জানতেন, তো জানতেন যখন তখন কিছু করা হয়নি কেন তখন?
এটা তো শুধু আপনার প্রশ্ন নয়, এটা আমাদেরও প্রশ্ন, কিন্তু এর উত্তরটা তো পুলিশ দিতে পারবে। পুলিশের আইজি মহোদয় বলেছেন যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, অথচ মাত্র 7 দিন কি 10 দিন আগে 13,000 লোক ধরা হলো, ওখান থেকে 300 জঙ্গি সন্দেহে ধরা হলো। ওই এত বড় অভিযানের পরেও এদের কোনো হদিশ পাওয়া যায়নি। এখন পুলিশ বলছে, পুলিশ যে নামগুলো দিয়েছিল সেই নামগুলোর সাথে এদের কারোর কোনো নামের অরিজিনাল নামেরও মিল নেই, অন্যত নামেরও মিল নেই। আর আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন অরল্যান্ডো বা
ইস্তাম্বুল
বিমানবন্দর, ইস্তাম্বুলের বিমানবন্দরে, এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ঘটনা, আলাদা আলাদা ট্যাকটিক্স, আলাদা আলাদা কৌশল। ইস্তাম্বুল বিমানবন্দরে বাইরের থেকে 3 জন এসে আত্মঘাতী বোমা হামলা করেছে তারা। অরল্যান্ডোতে যেটা হয়েছে লোন উলফ একা, এবং আমেরিকাতে রাইফেল নিয়ে যে কেউ 3-4 রাইফেল নিয়ে ঘুরতেই পারে, সে সেখানে গিয়ে একক ভাবে সে কাজটা করে নিজে আত্মহত্যা করেছে। এইখানে বাংলাদেশে একটা প্রথম এই ধরনের বড় একটা অপারেশন 2005 সালে যা হয়েছিল ওটাকে আমি মোটেও এর তারে কাছে আনতে চাই না। যেটা যদি আমি বলি তাহলে এটা মিনিয়েচার স্কেলে বোম্বেতে যে ঘটনাটা ঘটেছিল খুবই মিনিয়েচার স্কেল, ছোট স্কেল, সেই স্কেলের একটা ঘটনা। এবং এই ঘটনাটাতে এর সাথে যে ওই কৌশলগুলো মিল থাকবে সেটা কিন্তু নয়, এখানে অ্যাবসলুটলি ডিফারেন্ট কৌশল তারা নিয়েছে। এই 6টি বা 5টি ছেলে, পক্ষান্তরে 6টি ইয়াং ছেলে টোটালি ডেডিকেটেড হয়ে আসছে, তারা আজকে এখান থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত দে ডু নট ফিনিশ দেয়ার জব অ্যান্ড দে গেট কিলড, কারণ তাদের কথোপকথনে বোঝা গেছে তারা যাদেরকে ছেড়ে দিয়েছিল বাংলাদেশি তাদেরকে বলেছে আপনারা দোয়া কালাম করেন, আপনারা রোজা নামাজ করেন, আপনাদের সাথে বেস্টটা দেখা হবে। তাহলে কতখানি আইডিওলজিক্যালি
ইনস্পায়ার্ড ছিল,
ইনস্পায়ার্ড, দে ডোন্ট, তাদের কাছে কোনো বিষয়ই না মৃত্যু, সেই বিষয়টি যাদের মাথার ভিতরে এইভাবে ঢুকে আছে তারা এই ধরনেরই কাজ করে। এখানে আপনার
মানে একটা স্ট্রাকচারড নীতির মধ্যে ছিল।
আচ্ছা,
আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি যে এর সঙ্গে আইএস এর কোনো সংশ্লিষ্টতা নেই, এর সঙ্গে বাইরের কোনো এলিমেন্টের কোনো সংস্রব নেই, এরা হোমগ্রোন এবং দেশি সন্ত্রাসী। তো এই কথা উনি বারবার বলেছেন এবং বারবার অন্যান্য সূত্র থেকে আমরা এই কথা শুনেছি, এর ভিত্তি কি হতে পারে, কি ভিত্তিতে ওনারা?
এখন শুনেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী একজন পলিটিশিয়ান, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে অনেক তথ্য আছে, উনি কি বলেছেন কিভাবে বলেছেন আমি সেই বিশ্লেষণে যাব না। আমি যা খালি চোখে দেখি, আমার মতো যারা অনেকে দেখে, আইএস এখানে বাইরের লোক তো নেই, ধোম গ্রহণ এতে কোনো সন্দেহ নেই, এই মাটির ছেলে, এদের বাপ মা এখানেই আছে। কিন্তু আইডিওলজি বলে একটা কথা আছে, উইচ ইজ টেকেন বাই এ গ্রুপ, এবং দাবিকে জেএমবির কথা বলা আছে, যেভাবে জেএমবি কে প্রেস করা হয়েছে, জেএমবি কে আইএস একসেপ্ট করছে অ্যাজ অনলি গ্রুপ ইন বাংলাদেশ, যারা পিউরিটান ইসলামের জন্য কাজ করছে, সেইখানে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আমাদের আগে খবর পেয়েছেন যে 20 জন কি 24 জন মারা গিয়েছে সিএনএনএ, আমি রাত 2টোর সময় দেখলাম, আমাদের সময় রাত 2টো, যে সেখানে সিএনএন বলছে আইএস থেকে প্রাপ্ত খবর যে 24 জন কিলড হয়েছে, সেটা ছিল রাত 2টোর সময়। তখনও কিন্তু আমাদের কোনো মিডিয়ায় খবরটা দিতে পারেনি, এটা জানা গেল যখন যখন সেনাবাহিনী সকালবেলা এই অপারেশন শেষ করলো, 1:30 সময় যখন আইএসবিআর একটা বক্তব্য দিল এবং সেটার সাথে মিলে গেল। তাহলে এই খবরগুলো কেমনে গেল, ছবিগুলো কেন কিভাবে আইএস এর হাতে গেল, আর তারপরে তাদের যে ছবিগুলো তারা প্রকাশ করছে, দ্যাট ইজ টোটাল আফটার আইএস ইন ড্রেস, ব্ল্যাক রব উইথ ক্যাফিয়ার, অ্যারব ক্যাফিয়ার, হাতে আইদার AK-47 or 42, যেভাবে ধরা যে এক্স্যাক্টলি দে আর ইন অ্যাকশন। এই ছবিগুলো পোস্ট হয়েছে আপনার ইসের থেকে, আইএস এর মুখপাত্র যে পত্রিকা, সেই পত্রিকা থেকে এগুলো পোস্ট হয়েছে, এগুলো এখন আমাদের দেশে প্রত্যেকটি খবরের কাগজে চলে যাচ্ছে এবং এর সাথে মিলিয়ে মিলিয়ে এদেরকে শনাক্ত করা হয়েছে। তো এইখানে যখন এভিডেন্টলি দেখা যাচ্ছে যে আইএস এর একটা সম্পৃক্ততা আছে অথবা তারা আইএস এর সম্পৃক্ততা করেছে, তাহলে আমি কিভাবে বলতে পারি যে সম্পৃক্ততা নেই? হ্যাঁ, ফিজিক্যাল সম্পৃক্ততা না থাকতে পারে, কিন্তু আইডিওলজিক্যাল অ্যাডাপ্টেশনও তো সম্পৃক্ততা থাকতে পারে, দে ক্যান বি ফ্র্যাঞ্চাইজ ও লোকাল। এখন এই তো, এটা তো আমাদের বিশ্লেষণ, সরকারি বিশ্লেষণ কি হবে, সরকার কিভাবে দেখতে চাচ্ছেন সেটা তো আমি ওনাদেরটা বলতে পারছি না, আই কান্ট এক্সপ্লেইন কেন বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে লজিক্যাল রিজন আছে, বাট আমি বা আমরা যা দেখেছি দ্যাট ইজ দেয়ার, কারণ আইএস এর তো এখন আপনি পড়লেই পাওয়া যায় এবং এত বই বেরিয়েছে, এত ম্যাগাজিন বেরিয়েছে, বোধহয় ওয়ার্ল্ডে এখন এটা সয়লাব হয়ে গেছে, একসময় আলকায়দা বেরোত, এখন আইএস বেরোচ্ছে।
জি, আমরা আসলে যে উপসংহারে আসতে চাইছি সেটা হচ্ছে যে বাইরের কোনো সংশ্লিষ্টতা থাক বা দেশি কোনো এলিমেন্টের সঙ্গে এদের সংশ্লিষ্টতা ছিল বা নাই, এ সমস্ত তর্কে না গিয়েও আমরা মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে যে 71-এ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে জাতির যে দেশের অভ্যুদয় ঘটেছিল, সেখানে এরকম একটা বিরাট কাণ্ড হয়ে গেল সারা বিশ্ব হতবাক হয়ে দেখল সেখানে বাংলাদেশের মানুষ এটাই বুঝতে পাচ্ছে না যে উপসংহারে কোথায় গিয়ে পৌঁছবে, যে এরা এদের যে বয়স সীমা তাতে দেখা যাচ্ছে যে এরা এদেশেরই সন্তান, স্বাধীনতা পূর্বকালের পরিস্থিতি অন্যরকম ছিল, বাইরের লোকজনের সংশ্লিষ্টতা ছিল, বাইরের দেশের সংশ্লিষ্টতা ছিল, এখন তো সেসব কিছু নেই, এখন এরা এই এদেশেরই সন্তান। তো এরকম একটা ঘটনা ঘটালো, কিভাবে ইন্সপায়ার হলো, কিভাবে স্ট্রাকচার্ড হলো, এ সমস্ত বিশ্লেষণ জরুরি বলে মনে হয় নাকি?
হ্যাঁ, ডেফিনেটলি মনে হয়। আপনি স্বাধীনতার কথা বলেছেন, ওই সময় বৈশ্বিক পরিবেশ ছিল, স্বাধীনতার যে চেতনা আমরা বলি সেই চেতনার বিষয়গুলো এখন কি আছে? আমি এটা শুধু মৌখিক কথা নয়, ধরুন ওই সময় ছিল মানুষের অধিকার এস্টাবলিশ করা, গণতন্ত্র এস্টাবলিশ করা, মানুষের ভোটাধিকার দেওয়া, সামাজিক বৈষম্য দূর করা, এগুলি তো চেতনা ছিল। এটা নিয়ে তো স্বাধীনতা হলো, আমরা স্বাধীন হলাম, সেখানে অন্যান্য প্রসঙ্গ আসতেও পারে, কিন্তু সেখান থেকে আজকে সেই 71 থেকে 2016 সাল দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হওয়া উচিত ছিল। আমাদের আপনি চিন্তা করে দেখুন সোশ্যাল ফেব্রিক এখন কি হয়ে গেছে, কতখানি ভঙ্গুর হয়ে গেছে। আমরা এখন আরবানাইজড হচ্ছি, সেই আরবানাইজেশনের যে কুফল বা সুফল সেটা আমরা এখন দেখছি চোখে। আমরা দেখছি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, এখনকার কথা যাদের বলেছেন, তাদের ভিতরে একটা হতাশা, সেই হতাশা একটা তারা মনে করে যে একটা ক্লোজ সোসাইটিতে আছে, তারা মনে করে একটা ডিভিসিভ সোসাইটিতে আছে, তারা মনে করে তাদের ফ্যামিলি অ্যাটেনশন তারা পাচ্ছে না। আপনি প্রত্যেকের প্রোফাইল পড়ে দেখেন যে তাদের পেরেন্টসদের সময় থাকার কথা নয়, এক দুজনই চাকরি করছে, বেড়ে চলে যাচ্ছে। আমাদের মতো লার্জ ফ্যামিলি না, যে 4 ভাই 3 বোন, 1 ভাই 1 বোন বা 1 ভাই 2 বোন আইসোলেটেড থাকে ছোটবেলার থেকেই, মানে ক্লাস 3 4 এখনো পড়েনি, তাদের কাছে আইফোন চলে যাচ্ছে, আমরা গর্ব করে বলছি সে সব আইফোন করতে পারে, রাতের বেলাতে সে নিভৃতে তার রুমে থাকে, সে ফেসবুকে চলে যাচ্ছে, ফেসবুকে গিয়ে সে নানান ধরনের ইয়ে দেখছে, সমাজে সে দেখছে এন্ডেমিক করাপশন, আইডিওলজি বলতে কোনো কিছু নাই যেখানে সে আপনার রিফিউজ নিতে পারে। কাজেই আমি খুব সংক্ষেপে কথাগুলো বললাম, বিশাল একটা সামাজিক পরিবর্তন, বিশেষ করে আপনার এই যে উচ্চ ধনী মিডল ক্লাসের মধ্যে চলে এসছে, সেটা কিন্তু আমার মনে হয় যে আমরা খুব একটা সিরিয়াসলি বিষয়টাকে দেখছি না। আরবানাইজেশন, পোস্ট মডার্নিজমের যে ট্রমা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো গিয়েছিল, এখনো যাচ্ছে, আমরাও যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন যে ওয়েস্টার্ন সোসাইটি কিভাবে বিবর্তন হয়েছে, কিভাবে তাদের ফ্যামিলি বন্ডেজ নষ্ট হয়ে গেছে, এখন এইসব সোসাইটিতে এইসব ফ্যামিলিতে ওই ফ্যামিলি বন্ডেজটা কিন্তু থাকছে না, এবং দে আর সাফারিং ফ্রম স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি, এরা সাফার করে ভিকেরিয়াস ডিপ্রিভিয়েশন বলে যে শব্দটা তাতে, তারা মনে করে যে এই যেগুলো মিডল ইস্ট হচ্ছে সেগুলো আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি মিডল ইস্ট, আমি সিরিয়া, আমি আফগানিস্তান, আমি ইরাক, এবং আমি ইসলামের ধ্বজাধারী, আমি রিলিজিয়ানের ধ্বজাধারী। তারপরে
মানে একটা স্ট্রাকচারড একটা বিশ্বাস ওভারটেক করে যাচ্ছে,
স্ট্রাকচারড একটা বিশ্বাস, আমি বিশ্বাস করা শুরু করি যে আমাকে ওয়ার্ল্ড ডিপ্রাইভ করছে, দিস ইজ আ মিসম্যানেজ ওয়ার্ল্ড। হ্যাঁ, এই এই মিসম্যানেজ ওয়ার্ল্ডে আমার কোনো কন্ট্রিবিউশন থাকতে পারে না, আমার অনলি কন্ট্রিবিউশন আই শুড কারেক্ট দিস মিসম্যানেজ ওয়ার্ল্ড। এই ধারণাগুলো যখন তাদের মাথায় ঢোকে, তখন দে আর অলমোস্ট ইনটক্সিকেটেড আইদার বাই ইয়াবা অর বাই দিস, দিস ইজ, এটা মাদকের চেয়ে বড় একটা বিষয়। তো এখন বাংলাদেশে আপনি দেখবেন যে ইয়াঙ্গার জেনারেশনের ভিতরে বেশিরভাগ মাদক আসক্ত হয়ে গেছে, মাদক আসক্ত যারা হয় নাই দে সাফার ফ্রম আদার কাইন্ড অফ ডিপ্রেশন, দিস ইজ ওয়ান অফ দ্যাট। এবং এটা যে কত কতজন আছে আমরা জানি না, তারপরে আমরা বলতে পারি না এতগুলো ছেলে গুম হয়ে গেল, বের হয়ে গেল বাড়ির থেকে, পুলিশ হ্যাজ নট টেকেন কেয়ার, মানে দে কুড নট, মানে একটা জিনিস বুঝবার ব্যাপার আছে,
ইদার দে ডিডন্ট অর দে কুডন্ট, যেটাই হোক,
ডিডন্ট এন্ড কুডন্ট বোথ, আই উইল সে বোথ মিক্সড। হ্যাঁ, অত কেয়ার করা নেই, হারিয়ে গেছে হারিয়ে গেছে, আমরা তো নেই নেই তাকে, আপনি বললেই এখন একটু প্রবলেম হয়ে গেছে, কেউ যদি হারিয়ে যায় বা গায়েব হয়ে যায় পুলিশের কাছে বললে আমরা জানি না, র্যাবের কাছে গেলে বললে আমরা জানি না। আর জিডি করেন, চোখ মুখ দেখে জিডি করে, যারা ধরুন ছোট ছোট গ্রামগঞ্জে ছোট, অনেক সময় আমরা পেপারে দেখি 7 জন 8 জন তরুণ নাকি নাই মিসিং, না তাদের তো জিডিও হয় না, পুলিশের কাছে কমপ্লেনও করতে পারে না। যে বগুড়ার ছেলেটির কথা বলা হচ্ছে, তার মা বাবা বলছে আমরা অনেক ঘুরেছি, আমরা পুলিশের কাছে যাই নাই কারণ আমরা ভয় পাই। আমরা আমরা পত্রিকা অবশ্যই গেছিলাম বিজ্ঞপ্তি দিতে, তারা বলছে পুলিশের কাছে যান। তো এই যে একটা পুরো সিচুয়েশন, এতগুলো ইয়াং ছেলে পেলে গায়েব হয়ে গেল, এই 5টি ছেলে কোথায় ছিল? হ্যাভ দে গন আউট অফ দ্য কান্ট্রি অ্যান্ড কেম ব্যাক, বা দেশের বাইরে গিয়ে ভিতরে আসছে কিনা, তারও তো কোনো খবর আমরা, অন্তত আমরা তো জানি না, পুলিশ জানে কিনা আমি জানি না। তো এই পুরো ওভারঅল যদি আমি এক কথা শেষ করি, যে আমরা একটা সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে উই আর কনফিউজ, আমরা জানি না হোয়াট টু ডু, এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে দে আর অলসো নট প্রিপেয়ার্ড টু হ্যান্ডেল এই ধরনের ক্রাইসিস, এইটুকুই আমি বলবো। এখন এর কত বড় মূল্য আমাদেরকে দিতে হয়েছে সেটা আমরা দেখলাম, এবং এটাই কি শেষ? দিস মে বি টিপ অফ দি আইসবার্গ, হু নোস।
জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।